ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচন, এক্সিট পোল, সম্ভাব্য ফলাফল, প্রতিক্রিয়া, এসব নিয়েই আমাদের আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় শুরু করছি। সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠানে আমাদের অতিথি উত্তরদাতাদের প্যানেলে রয়েছেন কলকাতা থেকে ডায়মন্ড হারবার উইমেন্স ইউনিভার্সিটির শিক্ষক অধ্যাপক অনিন্দিতা ঘোষাল, কলকাতা থেকে বিশিষ্ট সাংবাদিক, ভাষ্যকার, চলচ্চিত্র নির্মাতা জয়ন্ত গুহ, এবং ঢাকা থেকে অনুষ্ঠানে যোগ দিচ্ছেন সংবাদ বিশ্লেষক, সংবাদ ভাষ্যকার সরওয়ার জাহান চৌধুরী, এবং আরও রয়েছেন আমাদের সঙ্গে অনুষ্ঠানে টেলিফোন লাইনে বর্তমানে নিউ ইয়র্ক সফররত বাংলাদেশের সিনিয়র সাংবাদিক ইলিয়াস খান। আপনাদের সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। অতিথি উত্তরদাতারা আমাদের শ্রোতাদের প্রশ্ন মন্তব্যের জবাব দেবেন আজকের অনুষ্ঠানে। আর হ্যাঁ, অনুষ্ঠানে শ্রোতাদের বা উত্তরদাতাদের মন্তব্য বক্তব্য সবই তাঁদের নিজস্ব মতামত, ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের ওপর তার দায় দায়িত্ব বর্তাবে না। একটু আগেই বিশ্ব সংবাদে শেগুফতা নাসরিন কুইন, যেমনটি কিনা আপনাদের শোনালেন আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের রিপোর্টের বরাত দিয়ে, যে আগামীকাল যে সপ্তদশ লোকসভা নির্বাচনের ভোট গ্রহণের পর যে ভোট গণনা শুরু হচ্ছে, তার জন্যে কলকাতায়, বিশেষ করে পশ্চিমবঙ্গে, বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আগে এমনটি শুনেছি বলে আমার ঠিক মনে পড়ছে না, আপনারা যদি আলোকপাত করেন আমরা বাধিত হব, শ্রোতাদের উপকার হবে, তারা জানতে পারবেন যে সর্বসাম্প্রতিক পরিস্থিতি কি। আমরা জানি যে বিশ্বের সব দেশেই প্রায় নির্বাচন সংশ্লিষ্ট ঘটনা প্রবাহের সঙ্গে সংঘাত ইত্যাদি থাকে কিছু কিছু, তো এবারে এই সংঘাত পরিস্থিতি কি একটু বেশি প্রকট বলে মনে হচ্ছে, কি মনে হয়? আমরা প্রথমেই যাচ্ছি কলকাতায় সাংবাদিক, ভাষ্যকার, চলচ্চিত্র নির্মাতা জয়ন্ত গুহর কাছে। জয়ন্তবাবু,
দেখুন দেখুন, নমস্কার।
নমস্কার,
এবং ভয়েস অব বাংলার সমস্ত শ্রোতা বন্ধুদেরও নমস্কার। নিরাপত্তার বিষয়টা একটু অধিক কিনা বেশি কিনা সেই প্রশ্নটাতে আগে আসি। হয়তো কিছুটা বেশি, এবং ইন্ডিয়ান মিডিয়াতে দুপুর থেকে একটা 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 জোক সমানে আসছে সমস্ত ন্যাশনাল মিডিয়াতে, যে নরেন্দ্র মোদী তো নির্বাচনের আগে নিজেকে বলেছিলেন যে চৌকিদার, এবং তার দলের সবাইও চৌকিদার এই শব্দটা ব্যবহার করেছিল, কেননা তার আগে রাহুল গান্ধী বলেছিলেন চৌকিদার চোর হ্যায়, এবং সুপ্রিম কোর্টে মুখ থুবড়ে পড়েছিল রাহুল গান্ধীর সেই দাবি। এখন এই ইন্ডিয়ান মিডিয়া যেটা দুপুর থেকে বলা হচ্ছে যে চৌকিদার নরেন্দ্র মোদী কার্যত ভারতবর্ষের সমস্ত বিরোধী নেতা নেত্রীদের চৌকিদার বানিয়ে ছেড়ে দিয়েছেন। এই চৌকিদারকে বলা হচ্ছে ইভিএম চৌকিদার, এবং এই মানে স্বাভাবিকভাবেই তারা হচ্ছে যে বাইনাকুলার নিয়েও কোনো কোনো জায়গায় নজর রাখছেন। খুবই হাস্যকর, কেননা তিনটে আমরা দীর্ঘ সময় ধরে 25-26 বছর ধরে সাংবাদিকতা করতে গিয়ে দেখেছি, যেখানে রাখা থাকে ইভিএম, যেখানে রাখা থাকে সেখানে পাকপক্ষীও ঢুকতে পারবে না কোথাও, কিন্তু তবুও বিরোধীরা এই দাবি নিয়ে ইভিএম জোচ্ছুরি হচ্ছে, এটা নিয়ে তারা সুপ্রিম কোর্ট অব্দি পৌঁছে গিয়েছিল, এবং সুপ্রিম কোর্ট নস্যাৎ করে দিয়েছে। এখন এই মুহূর্তে তাদের যে দাবিটা, তার মধ্যে কোনো লিগ্যালিটি এবং টেকনিক্যালিটিস নেই, গোটাটাই পলিটিক্স। এবং এই পলিটিক্সটা কেন্দ্র করেই স্বভাবতই একটা তাপুত্তাপ আছে, এবং সেই তাপুত্তাপ থাকলে নিরাপত্তা জোরদার করা হবে।
জি, ডক্টর অনিন্দিতা ঘোষাল, আপনি এই মাত্র যোগ দিলেন আমাদের অনুষ্ঠানে, আসলে নমস্কার। আসলে ডক্টর ঘোষালের সঙ্গে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশনস লাইনে সংযোগ স্থাপনে আমাদের তরফ থেকেই একটু বোধহয় ত্রুটি ঘটেছিল, আমরা যোগাযোগ করতে পারছিলাম না, উনি এইমাত্র যোগ দিয়েছেন। উনি প্রথমটা শোনেননি হয়তো অনুষ্ঠানের, সেটা হচ্ছে যে আমরা আলোচনা করছিলাম আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের একটি রিপোর্টের প্রেক্ষাপটে, সেটা হচ্ছে যে এবার কলকাতায় ভোট গণনার ব্যাপারে কিছু অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে। তো তাতে করে কি এটা মনে করার কারণ আছে যে এবারের নির্বাচনী পরিবেশ বেশি সংক্ষুব্ধ ছিল, বেশি সংঘাত পরিকীর্ণ হয়েছে? ডক্টর ঘোষাল কি মনে করেন?
হ্যাঁ, এবার তো আসলে মানে পুরো ভোটটার দিকে যদি আমরা তাকাই, আমরা দেখি যে যাদেরকে বিজেপি বিরোধী দল বলছে বা যারা নিজেরাও স্বীকার করছে যে তারা বিরোধী দল, তাদের মধ্যে বোধ হয় সবচেয়ে সেন্সিটিভ অবস্থা হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গের, এবং পশ্চিমবঙ্গকে বোধ হয় সেই অর্থে কেন্দ্র থেকে অনেক বেশি মানে ফোকাসে রাখা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় যেটাকে বলছেন অ্যাটাক করা হচ্ছে। তো আমিও আজকে ফেরার সময় দেখছিলাম, আমি অনেকদিন ধরে পড়াই এখানে, যে আমি কিন্তু কখনো এত র‍্যাপ দেখিনি। আজকে আমি ফেরার সময় দেখছিলাম যে কি সাংঘাতিক পরিমাণে হচ্ছে সামরিক বাহিনীকে মুড়ে দেওয়া হয়েছে, এবং আমার ছাত্রীরাও এসে বলছিল যে ওদের ওখানে কি সাংঘাতিক সংঘাতের ছবি দেখেছে, মানে যারা ভোট দিতে গেছে অনেকে ভোট না দিয়ে ফিরে এসছে। সুতরাং আমার কিন্তু মনে হয় সত্যি এবারে কিন্তু পশ্চিমবঙ্গের ভোটটা একদম অন্যরকম, এবং নিশ্চয়ই ভোট গণনার সময় গিয়ে অনেক বেশি সংঘর্ষের বা অনেক বেশি রক্তারক্তির ঘটনা ঘটলেও ঘটতে পারে মনে হয় এরকম। কিন্তু কেন্দ্রীয় স্তরের দিকে যদি আমরা তাকাই, তাহলে কিন্তু আমরা দেখবো যে সারা ভারতবর্ষ জুড়ে একটা মানে অদ্ভুত অস্থিরতা আছে, এবং অধিকাংশ রাজনৈতিক দলের নেতারাই মানে ইভেন হচ্ছে গিয়ে যারা এখন আছেন কেন্দ্রে ক্ষমতায়, তারাও কিন্তু মানে যতই একটু অ্যাপারেন্টলি দেখান যে তারা ভীষণ খুশি এক্সিট পোলের মানে এতে রেজাল্টে, কাল সেটা নিয়ে দিল্লির অস্থিরতা হচ্ছে সেলিব্রেশনও হয়েছে, কিন্তু তারাও কিন্তু খুব শিওর না। কারণ আমরা গত পাঁচ বছরে যদি বিজেপির কার্যকলাপকে দেখি বা শরিক দলের সঙ্গে তাদের সম্পর্ক নিরিখে যদি তাদের অবস্থানকে দেখি, তাহলে আমরা দেখবো তারা কিন্তু কোনোদিনও তাদের শরিক দলদেরকে এইভাবে গুরুত্ব দেননি বা এইভাবে বারবার ফোন করে ডেকে পাঠাননি। সুতরাং আমার কিন্তু মনে হচ্ছে কোথাও একটা তাদের কপালেও একটা দুশ্চিন্তার ছায়া আছে, এবং অবশ্যই ভোট গণনা ইভিএম মেশিন যেগুলো নিয়ে কারচুপির অভিযোগ চলছে এবং সেটা নিয়ে মানে বিরোধীরা এতদূর অব্দি মানে চলে গেছেন, সুতরাং আমার কিন্তু মনে হচ্ছে যে ওখানে সত্যি একটা কিন্তু সংঘাতের সম্ভাবনা আছে, এবং সেটা নিয়ে হচ্ছে গিয়ে হয়তো কাল মানে এখানকার লোকাল টাইম 12টা 13টা থেকে হয়তো হচ্ছে গিয়ে সাংঘাতিক মানে আমরা সারা দেশ জুড়েই খবর পেতে পারি যে কোথায় কোথায় সমস্যা হচ্ছে।
জি, সরওয়ার জাহান চৌধুরী, আমরা যদি আপনাকে বলি যে আপনি যদি ভারতের দিকে সীমান্ত পেরিয়ে তাকান, পশ্চিমবঙ্গ, তারপর ঝাড়খণ্ড, বিহার, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, গোটা ভারত জুড়ে এবারের নির্বাচন বেশ কিছুটা আলোড়ন তুলেছিল, একটা তপ্ত, একটা উষ্ণ পরিস্থিতি পরিমণ্ডল সৃষ্টি করেছিল, করেছে এখনো, যেটা বজায় রয়েছে, কেমন দেখছেন আপনি ঢাকা থেকে?
ধন্যবাদ আপনাকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। একটা বিষয় হচ্ছে যে ভারতবর্ষের এবারের যে নির্বাচনটা যে যথেষ্ট সংঘাতপূর্ণ সেটা তো বোঝাই যাচ্ছিল শুরু থেকেই, এবং সেই সংঘাতের একটা দিক হচ্ছে যে বিভিন্ন দলগুলো এবং তাদের নেতা নেত্রীদের মধ্যে যে এক ধরনের যাকে বলা যায় যে এক ধরনের অসভ্য বা এক ধরনের নিম্নমানের যে রাজনৈতিক ঝগড়া বিবাদ, এইটা ভারতীয় গণতন্ত্রকে অনেকখানি ম্লান করেছে আমি বলবো। কারণ এই ধরনের ব্যক্তিগত আক্রমণ, পাল্টা আক্রমণ, একদম পারিবারিক বিষয়কে টেনে আনা, এই ধরনের বিষয় খুব বেশি দেখা যায়নি আগে নির্বাচনগুলোতে। এর মধ্যে প্রচুর মিথ্যা প্রচারণা, প্রচুর ফেক নিউজ, হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড, এই বিষয়গুলো প্রভূতভাবে ছড়িয়ে গেছে। কাজেই মনে হচ্ছে যেন একটা পোস্ট ট্রুথ ওয়ার্ল্ডে চলে গেছে ভারতবর্ষ, এবং কোনটি সত্যি কোনটি মিথ্যা তারও যেন কোন সাধারণ মানুষের কোনো দিশা পাচ্ছে না। যে ব্যক্তিবর্গ একসময় ভারতবর্ষে একদম অবিসংঘাতিত ভাবে শ্রদ্ধাভাজন ছিলেন, পণ্ডিত নেহরু, ইন্দিরা গান্ধী ইত্যাদি, তাদেরকেও ভিলিফাই করা হচ্ছে। সো এই জেনারেশনের যারা তরুণ ভোটার তাদেরকে মনে হচ্ছে যেন এক ধরনের ব্রেইন ওয়াশ করে ফেলা হয়েছে আর কি। এটা ভারতবর্ষের মিডিয়াকে কেউ ক্লোজলি ফলো করলে দেখতে পাবে, সংবাদপত্রে কিংবা সোশ্যাল মিডিয়ায় যে ধরনের অনুভূতি প্রকাশ পায় এই নতুন তরুণ প্রজন্ম, যারা অত বেশি প্রিভিলেজ নয়, যারা অনেক সাধারণ ব্যাকগ্রাউন্ড থেকে আসছে। তো এটা এই নির্বাচনের এটা এই কয়েকটি দিক হচ্ছে এক নতুন দিক।
জি, সরওয়ার জাহান চৌধুরী, আপনি যখন এই কথাগুলো বলছিলেন তো এই মাইক্রোফোনের সামনে বসে আমার একটু লজ্জাই লাগছিল, এই জন্যে যে যেমন যুক্তরাষ্ট্রে পরবর্তী নির্বাচন, প্রেসিডেন্ট নির্বাচন বছর দুয়েক দূরেই রয়েছে মাত্র, ইতিমধ্যেই কিন্তু পরিবেশ বেশ গরম হয়ে উঠেছে। তো আপনি যেগুলো বললেন যে নোংরামি, কটূক্তি, তারপর ফেক নিউজ, মিথ্যাচার, এগুলো সব জায়গাতেই হয়, সব জায়গাতেই হয়, সব দেশেই হয়, কম বেশি মাত্রা একটু এদিক ওদিক হতে পারে। তো আমাদের বিশিষ্ট সিনিয়র সাংবাদিক বাংলাদেশের ইলিয়াস খান, তিনি বর্তমানে নিউ ইয়র্কে রয়েছেন। তো আপনি তো ইলিয়াস খান যুক্তরাষ্ট্রের পরিস্থিতিও দেখছেন যে দুবছরেরও বাকি আছে এখনো, কিন্তু এখনই কিন্তু এখানকার পরবর্তী নির্বাচনের পরিবেশ বেশ গরম হয়ে উঠছে। ডেমোক্রেটিক পার্টির তরফ থেকে ইতিমধ্যেই প্রায় দু ডজন মনোনয়ন প্রার্থী আসরে নেমে গেছেন, এবং যেটা সাধারণত দেখা যায় না যুক্তরাষ্ট্রের নির্বাচনে, যে গদ্দিন ওশিন প্রেসিডেন্টটি দ্বিতীয় টার্মের জন্যও মনোনয়ন পান এবং তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন, কিন্তু সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে ওই পার্টি থেকেও এবারে কিছু কিছু নাম উঠে আসছে যারা চ্যালেঞ্জ করবেন হয়তো গদ্দিন ওশিন প্রেসিডেন্টকে। তো সেরকম পরিস্থিতি হয়, হতেও পারে। তো এই রকম একটা পরিবেশের মধ্যে থেকে আপনি ভারতের নির্বাচনকে প্রত্যক্ষ করলেন, দেখলেন, এবারে শুনলেন নির্বাচন সম্পর্কে আলোচনা, সমালোচনা, পর্যালোচনা, কি মনে হয় ইলিয়াস?
আপনাকে ধন্যবাদ সরকার কবিরউদ্দিন এবং যারা এই অনুষ্ঠান শুনছেন। আসলে ভারতের নির্বাচনে এখন মূল যে বিষয়টি দাঁড়িয়েছে সেটি হচ্ছে সরকার গঠন কারা করবে। আমরা কিন্তু বুথ ফেরত যে জরিপ দেখছি এবং আমরা এই নির্বাচনটি খুব ক্লোজলি মনিটর করেছি, কারণ ভারত আমাদের বৃহত্তম প্রতিবেশী, পৃথিবীর গণতান্ত্রিক দেশ। তো এখন নানা বিষয় উঠে এসেছে এবং এই নির্বাচনটি হয়েছে সবচেয়ে বেশি সংঘাতপূর্ণ ভারতের ইতিহাসে। বিশেষ করে টিএন শেষান নির্বাচন কমিশনার হওয়ার পরে তিনি যে নির্বাচনী ব্যবস্থাগুলো করেছিলেন, ভারতের নির্বাচন নিয়ে কিন্তু কখনই আমরা দীর্ঘদিন ধরে কোনো প্রশ্ন শুনিনি, কিন্তু এবার কিন্তু বেশ প্রশ্ন উঠেছে। যেমন আপনি নিশ্চয়ই আমরা জেনেছি যে 22 জন নেতা তারা নির্বাচন কমিশনে গিয়েছেন, তারা ইভিএম নিয়ে প্রশ্ন তুলেছেন, বিভিন্ন জায়গায় সংঘাতের প্রশ্ন তুলেছেন। এবং আরেকটি বিষয় আপনি দেখবেন যে বিভিন্ন কেন্দ্রে এখন বিরোধী দলীয় যারা রয়েছেন, কংগ্রেস, তারপর মমতা ব্যানার্জির দল, তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বিভিন্ন আঞ্চলিক যে দলগুলো রয়েছে, তারা কিন্তু ভোট কেন্দ্রকে যেখানে ভোটার বক্সগুলো রাখা হয়েছে বিশেষ ইভিএম, সেসব জায়গায় পাহারা দিচ্ছে। এর অর্থ হচ্ছে এক ধরনের অনাস্থার সৃষ্টি হয়েছে নির্বাচনে। এবং আমরা কিন্তু দেখেছি বিশেষ করে গত 5 বছর ধরে বিজেপি যে সরকার গঠন করেছে 2014 সালে, এরপর ভারতের যে একটি কি বলা যায় অসাম্প্রদায়িক রাজনৈতিক চরিত্র দীর্ঘদিন ধরে আমরা দেখেছি সেটি কিন্তু কিছুটা ভেঙে পড়েছে বলে মনে হচ্ছে। আপনি পশ্চিমবঙ্গের কথাই ধরুন, এবার পশ্চিমবঙ্গের বুথ ফেরত জরিপে বলা হয়েছে যেখানে গতবার বিজেপি মাত্র 2টি আসন পেয়েছিল, এবার কিন্তু তারা ডাবল ডিজিট আসন পাবে বলে আশা করছে এবং সেখানে 23টি বা 24টি আসন পাবে বলে বলা হচ্ছে। তারপর একটি বিষয় লক্ষণীয় হচ্ছে ভারতের অনেক মানুষ এখন বা অনেক নেতৃবৃন্দ যারা আছেন তারা একটি অসাম্প্রদায়িক দলগুলো মিলে একটি সরকার গঠনের চেষ্টা চালাচ্ছেন। যেমন শরদ পাওয়ার রয়েছেন, চন্দ্রবাবু নাইডু রয়েছেন, মমতা ব্যানার্জি রয়েছেন, আরো অন্যান্য যারা কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করে কথা বলে তারা চেষ্টা করছেন। একটি বিষয় কিন্তু আমার কাছে এখনো স্পষ্ট নয়, সেটি হচ্ছে এক ধরনের বলেই দেওয়া হচ্ছে মিডিয়াগুলোতে যে নরেন্দ্র মোদী সাহেব তিনি নেক্সট প্রধানমন্ত্রী, বাট এর ভিন্ন চিত্র কিন্তু রয়েছে। যেমন সাম্প্রতিক কালে আমরা কিন্তু দেখেছি যে অস্ট্রেলিয়ায় বুথ ফেরত জরিপে যে দলটি ক্ষমতায় আসবে বলা হয়েছিল সেই দলটি কিন্তু ক্ষমতায় আসেনি। একইভাবে আমরা কিন্তু জানি 2004 সালে বলা হয়েছিল বিজেপির নেতৃত্বে এনডিএ ক্ষমতা দখল করবে, ক্ষমতায় বসবে, তারা কিন্তু বসতে পারেনি। তা আমরা কিন্তু এখন এক ধরনের ধোঁয়াশার মধ্যে রয়েছি যে আসলে কারা সরকার গঠন করছে।
জি, ইলিয়াস খান যেমন ঠিকই না বললেন যে ভারতীয় নির্বাচন কমিশনের কর্তা ব্যক্তি যার নাম আপনি উল্লেখ করলেন, এই সেশন নামটি ইতিহাস হয়ে থাকবে। আমরা জানি যে তিনি যেভাবে ভারতীয় নির্বাচন কমিশনকে একটা সর্বজনীন, একটা বিশ্বজনীন গ্রহণযোগ্যতা, একটা স্বীকৃতি পাইয়ে দিয়েছেন, এটা সচরাচর দেখা যায় না। কিন্তু তারপরেও এটা বলতেই হয় যে বর্তমান বিশ্বে কিভাবে জানি সর্বত্রই, শুধু ভারতে না, সর্বত্রই পশ্চিমা বিশ্বেও, মুক্ত বিশ্বেও কিছু 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 লক্ষণ, কিছু কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি পরিলক্ষিত হচ্ছে, যেগুলো হচ্ছে আপনার ঠিক সেকুলারিজম বিরোধী, সেটাই বলি, একটা উগ্রবাদ, একটা
উগ্রবাদ এবং কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা,
জি জি জি, বর্ণবাদ এবং ধর্মকেন্দ্রিক রাজনীতি, এগুলো দানা বাঁধছে কেন? ডক্টর ঘোষাল কি মনে করেন?
আসলে আমার যেটা মনে হয় জানেন তো, সারা পৃথিবীতে, শুধু ভারতবর্ষ নয়, আমি যেহেতু ইতিহাসের ছাত্রী, তো আপনি যদি ব্রড ক্যানভাসে ব্যাপারটাকে দেখেন, যে কোনো জায়গাতে যখন না কোনো রাইটিস্ট মানে পার্টি বা কোনো হচ্ছে গিয়ে যারা একটু এক্সট্রিম কোন কিছু সাম্প্রদায়িক ভাবেই হতে পারে বা যে কোনো কিছুতে যারা খুব উগ্র কোনো দল যদি ক্ষমতায় আসে, তাহলে কিন্তু এই ধরনের একটা পরিণতি হতে বাধ্য। তো ভারতবর্ষকে যেমন বৃহত্তম গণতন্ত্র বলা হয়, তো আমার তো প্রথমে এটাই অদ্ভুত মনে হয় যে কি করে একটা হিন্দুত্ববাদী দল মানে এইভাবে ভারতবর্ষে মানে শাসনে আসতে পারে এবং তারপরেও তারা মানে আবার শাসন চালিয়ে যাবে বলেও দাবি করতে পারে। আমি যেমন কালকেই টিভিতে দেখছিলাম, খবরে দেখছিলাম যে আরএসএস নাকি হচ্ছে মাদ্রাসা চালু করেছে ভারতবর্ষে একটা রাজ্যে, এবং তার থেকে একটা মানে ছবি তৈরি করার চেষ্টা হচ্ছে যে ওরা সাম্প্রদায়িক দল নয় মানে অতটা, যেভাবে ওদেরকে পার্থিব করা হয় জেনারেলি। কিন্তু সমস্যাটা হচ্ছে কি জানেন তো, এইভাবে কিন্তু কখনো মানে সারা বিশ্বেরই আমার মনে হয় যে কোনো সমাজের মনোভাব কি বা কোনো রাষ্ট্রের মনোভাব কি মানে তার মতবাদ কি, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর ভারতবর্ষের ক্ষেত্রে আর একটা যেটা সমস্যা যে ভারতবর্ষের জায়গা কিন্তু আবার একটা ওই দক্ষিণ এশিয়ার পলিটিক্স এর মধ্যেও আছে। তো ভারতবর্ষ যেভাবে এগোচ্ছে বা তার অর্থনৈতিক যে অভিমুখ সেটা যেভাবে এগোচ্ছে, যে আর একবার যদি বিজেপি সরকার ক্ষমতায় আসে, তাহলে আমার কিন্তু ওইটাও খুব আশঙ্কাজনক মনে হয় যে আমরা সুপার পাওয়ার যাদেরকে বলি, ধরুন আমরা জানি যে চীনের অবস্থান কিরকম এবং আমাদের পার্শ্ববর্তী দেশগুলো কিভাবে হচ্ছে গিয়ে এই দুটো সেই অর্থে সুপার পাওয়ারকে দেখে, আমার কিন্তু মনে হচ্ছে যে শুধুমাত্র ভারতবর্ষের জন্য, ভারতবর্ষের সমাজের জন্য, ভারতবর্ষের রাজনীতির জন্য, অর্থনীতির জন্য যে এটা খারাপ হবে সেরকমটা শুধু নয়, সত্যি ভারতে একটা আর কি অসাম্প্রদায়িক সরকার গঠন করা দরকার। এবং এত বছরের যে ঐতিহ্য আমরা জানি, সাংবিধানিক ঐতিহ্য, নির্বাচনের ঐতিহ্য, এবং ধরুন এখনো যে আমি আপনাকে এই কথাগুলো বলছি, এটাও তো এক ধরনের স্বাধীনতা। আমার যেমন খুব মনে হচ্ছে যে এই গত পাঁচ বছরে আমি যেহেতু গবেষণার সঙ্গে যুক্ত, মানে সোশ্যাল সায়েন্স রিসার্চ বলতে আমরা যেটা বুঝি, যে স্বাধীনতার কথা বুঝি, যে স্পষ্ট আহরণের কথা বুঝি, বা যে ধরনের গ্রান্ট পাওয়ার কথা বুঝি, যেরকম প্রজেক্টে যদি আবার বিজেপি সরকার ক্ষমতায় আসে, তাহলে কিন্তু হয়তো ওই পড়াশোনার যে অভিমুখ সেটাও হয়তো অন্যরকম হয়ে যাবে, এবং সেটা কিন্তু সাংঘাতিক হবে। কারণ ভবিষ্যৎ প্রজন্ম তারা যে বইগুলো মানে পড়বে, যে টেক্সট বইগুলো পড়বে বা যে রেফারেন্স বইগুলো পড়বে, মানে সেটা তো সবসময় হচ্ছে এই সময়ে কি হচ্ছে তার একটা প্রতিচ্ছবি মানে ওই বইগুলোর মধ্যে থাকে। যে ধরুন যারা পিছিয়ে পড়া অঞ্চলের বাচ্চা, তারা হয়তো তাদের পরিবারের কেউ শিক্ষিত না। এবারও আমি দেখছিলাম এখানে কালকে মাধ্যমিকের ফল বেরিয়েছে, সব জেলা স্তরের ছাত্রছাত্রীরা ভীষণ ভালো রেজাল্ট করেছে। ধরুন জেলা স্তরের ওই ছাত্রছাত্রীদের যারা পেরেন্টস, তারা কিন্তু শহুরে পেরেন্টসদের মতো অত শিক্ষিত নয় বা অত মানে আমরা যেটাকে এখন জেনারেল অ্যাওয়ারনেস, ওদের কিন্তু অত বেশি না। সুতরাং এটা কি সাংঘাতিক বিপজ্জনক একটা জাতীয় রাষ্ট্রের ক্ষেত্রে ভেবে দেখুন, ওরা যদি মানে সেটা সব রাষ্ট্রের ক্ষেত্রে, সেটা বাংলাদেশের ক্ষেত্রেও হতে পারে, মানে যদি খুব ইসলামিক কোন রকম ফান্ডামেন্টালিস্ট দল যদি ক্ষমতায় আসে, সেটা ইকুয়ালি বিপজ্জনক হবে। সুতরাং ভারতের ক্ষেত্রে আমার কিন্তু মনে হয় এরকম সাম্প্রদায়িক কোন দল যদি আসে, এবং যাতে হচ্ছে যে গণতন্ত্রের এক্সপ্রেশনের সবচেয়ে বড় যেটা মানে আমরা যেটা জানি যে সবচেয়ে বড় হচ্ছে যে আমাদের অধিকার বা আমাদের স্বাধীনতা, সেটা হচ্ছে ভোট প্রদানের স্বাধীনতা। এখন এটাকেও আশঙ্কা করা হচ্ছে যে আমি যে ভোটটা দিয়েছি সেদিন, এটা হতেই পারে যে ইভিএম মেশিনে বোতাম টিপে অন্য জায়গায় ভোট করেছে বা সেটাকে ম্যানিপুলেট করা হয়েছে, এবং এরকম যে একটা সাংঘাতিক আশঙ্কা, এটা যদি সত্যি নাও হয়ে থাকে, এরকম যেটা আশঙ্কা করা হচ্ছে বা যেভাবে হচ্ছে পাহারা দেওয়া হচ্ছে, মানে কোনো গণতন্ত্রে মনে হয় এই এই ছবিটা না মানে সুখকর তো নয়, বরং প্রচন্ড ভীতিপ্রদ। এবং সেটা হলে আবার তার পরের পাঁচ বছরে কি হবে সেটা তো মানে ঈশ্বরই জানেন। এবং আমি আজকেই দেখছিলাম, খবরে পড়ছিলাম যে টাকা দিয়ে আবার কেনা বেচা শুরু হওয়ার একটা সম্ভাবনা আছে, যে কার কত সিট কে কোথায় যাবেন। এরকম করলে কিন্তু ওই ডেভেলপমেন্টের যে মডেল না, ওইটাকে কিন্তু বজায় রাখা খুব মুশকিল হবে, এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও ভারতের যে মুখ সেটাও কিন্তু না যেরকম ধরুন আগেকার রেপুটেশন ছিল সেটাও কিন্তু আমার মনে হয় সাংঘাতিক ক্ষতিগ্রস্ত হবে, এটা আমার মনে হয়।
জি, ডক্টর ঘোষাল যেমনটি কিনা অসুখকর অস্বস্তিকর একটা পরিস্থিতির কথা বললেন, একটা অমুকবাদী তমুকবাদী বা অমুক সম্প্রদায়ভুক্ত বা অমুক গোষ্ঠী কেন্দ্রিক রাজনীতিবিদদের কথা বললেন, কিন্তু আমার কথা হচ্ছে যে এরা তো নিজেরা গায়ের জোরে ক্ষমতায় আসছেন না, এরা তো সাধারণ মানুষের ভোট নিয়ে ক্ষমতায় আসছেন। আজকে যারা যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে নানান আলোচনা সমালোচনা বিরূপ মন্তব্য করেন, ডোনাল্ড ট্রাম্পও তো সাধারণ মানুষের ভোটের জোরেই তো ক্ষমতায় এসেছেন। তো আজকে যাদেরকে আমরা এই যে বিভিন্ন নামে অভিহিত চিহ্নিত করছি, তারা সবাই ভোট নিয়ে জনগণের ভোট নিয়ে ক্ষমতায় আসেন, তার মানে জনগণের ইচ্ছের প্রতিফলন ঘটে তাদের দর্শনের মধ্যে। তো সেখানটা আমরা কি বলবো, সরওয়ার জাহান চৌধুরী আপনি কি মনে করেন?
দেখুন, একটা বিষয় একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে গিয়ে অ্যাবসলিউট নিউট্রাল পলিটিক্যাল এনভায়রনমেন্ট বলতে কিছু হয় না। আপনি একটা একটা নিউট্রাল বা একটা নির্বাচন রাজনৈতিক পরিস্থিতিতে যে পলিটিক্যাল ফোর্স গুলো কিভাবে বিহেভ করে বা ব্যবহার করে, তাদের রাজনৈতিক আচার ব্যবহার, যেটাকে আমরা পলিটিক্যাল কালচার বলি, তার একটা বিশাল গুরুত্ব আছে। কাজেই বডি পলিটিক্যাল যে স্ট্রাকচার গুলা বা যে কাঠামো গুলা, সেই কাঠামোর মধ্যে, সেই কাঠামোটা ঠিক আছে, একটা একটা আধুনিক ধর্মনিরপেক্ষ একটা আধুনিক রাষ্ট্রের একটা কাঠামো, কিন্তু তার মধ্যে ভারতবর্ষে একদিন যেটা ছিল একটা নেহরুভিয়ান পলিটিক্যাল কালচার ছিল, একটা উন্নত দেশগুলোর মতো পুরোপুরি না হলে অনেকখানি সেরকম একটা সভ্য পলিটিক্যাল কালচার ছিল। সেই জিনিসটাকে ধ্বংস করে দিচ্ছে বিজেপি, করে দিয়েছে অনেকখানি। আগে কখনো ভারতবর্ষের রাজনীতিতে প্রকাশ্যে সংখ্যালঘুদেরকে আদারিং বা অন্যরকম মনে করা বা ভিলিফাই করা, এটা কখনো হয়নি, এখন হচ্ছে। বিজেপির সর্বোচ্চ লেভেলেও অনেকে বলছেন, নরেন্দ্র মোদী হয়তো নিজে মুখ ফুটে বলছেন না, কিন্তু তার এক স্টেপ নিচে যেসব নেতা নেত্রীরা আছে তারা অহরহ বলছেন, মুসলিম বিরোধী কথা বলছেন, খ্রিস্টান বিরোধী কথা বলছেন, তারা হিন্দু রাষ্ট্রের কথা বলছেন। কাজেই এই ধরনের ভোকাবুলারি কিন্তু ভারতবর্ষের রাজনীতিতে আজকে থেকে 20-25 বছর আগে কিন্তু ব্যবহার হয়নি। কাজেই সেটা একটা কিন্তু বড় পতন বলতে হবে।
জি, সরওয়ার জাহান চৌধুরী, আপনি কিন্তু আমাকে একেবারে সেই 47 পূর্ব সময়ে ঠেলে দিলেন। আপনি যে সমস্ত কথা বলছেন, যে তাহলে 47 সালে ভারত বিভক্তি কেন হয়েছিল?
দেখুন, ভারত বিভক্তির পরেও দেখেন পাকিস্তান আস্তে আস্তে কিন্তু ইসলামী রাষ্ট্র হয়ে যায়, ভারতবর্ষ কিন্তু কোন হিন্দু রাষ্ট্র হয়নি। আমি যে কথাই বলছিলাম যে যেটা নেহরুভিয়ান ডেমোক্রেসি বা নেহরুভিয়ান লিবারেল অর্ডার যেটাকে বলা হয়, এটাই তো ভারতবর্ষের যেটা ছিল ওদের গৌরবের জায়গা। এবং এমনকি ভারতীয় উপমহাদেশে, আপনার ঢাকায় বলুন বা ইসলামাবাদে বলুন বা কলম্বোতে বলুন, যখনই কোন রেফারেন্সের প্রশ্ন আসত তখন কিন্তু লিবারেল এই কথাই বলতেন, দেখুন যে ভারতবর্ষে একটা 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 উন্নয়নশীল দেশ হওয়া সত্ত্বেও সেখানে একটা গণতান্ত্রিক কাঠামো, একটা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক কাঠামো কাজ করছে, একটা ভালো পলিটিক্যাল কালচার আছে। এই রেফারেন্সিংটা শেষ হয়ে গেল, এখন আর দক্ষিণ এশিয়ায় অন্যান্য লিবারেলরা আর কোথাও কোনো জায়গায় বলতে পারবে না যে এখানকার বৃহত্তম যে দেশটি সেটা একটা উন্নয়নশীল দেশ হওয়া সত্ত্বেও একটা ধর্মনিরপেক্ষ একটা আধুনিক প্রগতিশীল গণতান্ত্রিক চর্চা করত। সেই জায়গাটা অনেকখানি নষ্ট হয়ে গেল, বিশেষ করে এবারে। আর আরেকটা জিনিস আপনি বলছিলেন যে যারা পপুলিস্ট কিংবা রাইট উইং ডানপন্থী নেতৃবৃন্দ তারাও তো নির্বাচিত হয়েই আসেন, তা তো আসেনি, ইউরোপেও এসেছেন, এখনো আছেন, হাঙ্গেরিতে আছে, জার্মানিতেও একটা ডানপন্থী দল এখন বিরোধী দল হয়েছে, ফ্রান্সে বিরোধী দল হয়েছে, এরও ফিটলার নির্বাচনের মাধ্যমে জিতেছিলেন। এখানেই পলিটিক্যাল কালচারের বিষয়টা আসে যে কোন জায়গাটায় গিয়ে কিছু চেক এন্ড ব্যালেন্স, সেটা পলিটিক্যাল কালচারই হোক বা সভ্যতার অগ্রগতি হোক, সেই চেক এন্ড ব্যালেন্সটা কোথায় করবে। এখন ভারতবর্ষের এই অধোগতি দেখে যেটা মনে হচ্ছে যে প্রফেসর যোগেন্দ্র যাদব একবার বলেছিলেন যে ভারতবর্ষের যে সেকুলারিজম ইজ নট বিকজ অফ দ্য সিভিলাইজেশনাল স্ট্রেংথ, দিস ইজ বিকজ অফ দ্য হিস্টোরিক্যাল কন্টিনজেন্সি। তার মানে উনি বলতে চাচ্ছিলেন যে ভারতবর্ষের যে ধর্মনিরপেক্ষতা সেটা কোন সভ্যতা শক্তিতে হয়নি ভারতবর্ষে, সেটা একটা সেটাকে অনেক সময় সেভ করেছে অন্যান্য যে ফোর্স গুলা, কাস্ট ইত্যাদি, সেসব এসে নিউট্রাল করে কোন রকমে ফেস করেছে। তো সেটা কতদিন চলবে এটা আর বলা মুশকিল, কারণ এখন যেহেতু হিন্দুত্ববাদী শক্তি সলিডিফাই করছে, যদি এবারও টিকে যায় তারপরে ভারতবর্ষের ভবিষ্যৎ কথা যায় দেখতে হবে। ধর্মনিরপেক্ষ শক্তিগুলো যদি একীভূত হয়ে তারা শক্তি নিয়ে ফিরে না আসতে পারেন, তাহলে ভারতবর্ষের গণতন্ত্রে এক ধরনের গণতন্ত্র হয়তো থাকবে, কিন্তু সেটা আগের মতো যে ভাইব্রেন্ট নেহরুভিয়ান ডেমোক্রেসি সেটা আর হবে না।
জি সরওয়ার জাহান চৌধুরী, আপনি যেমন ঠিকই না বললেন, আপনার কথা সূত্র ধরেই বলছি যে যুক্তরাষ্ট্র ধরুন এই মুহূর্তে ইরান নিয়ে, ভেনেজুয়েলা নিয়ে, উত্তর কোরিয়াকে নিয়ে, চীনের সঙ্গে বাণিজ্য বিরোধ নিয়ে যে সমস্ত কথাবার্তা, যে সমস্ত বাগাড়ম্বরতা, যে সমস্ত রিটরিক এই মুহূর্তে উচ্চারিত হতে শুনছি আমরা, বিশ্লেষকদের অনেকে বলেন যে এগুলো সাময়িক ব্যাপার, এটা যে 2020 যে ইলেকশন ওইটাকে সামনে রেখে এগুলো করা হচ্ছে। ঠিক একই রকমভাবে আমরা দেখেছি আসামে নাগরিকত্বর ব্যাপারটা নিয়ে এবং হিন্দুত্ববাদ নিয়ে এবারের নির্বাচনে ভারতে যে সমস্ত কথাবার্তা শোনা যাচ্ছে, পাকিস্তান বিরোধী কিছু কিছু মন্তব্য তৎপরতা দেখা গিয়েছে, এগুলো সম্পর্কেও বিশ্লেষকদের অনেকে বলেন যে এগুলো সব অভ্যন্তরীণ কনজাম্পশনের জন্য নির্বাচনকে সামনে রেখে করা হচ্ছে। তো এগুলো করছে কারা? রাজনীতিবিদরা। তো তার মানে আমরা দেখতে পাচ্ছি যে রাজনীতিবিদরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য সাধারণ মানুষকে জিম্মি করে এই বিভাজন বিভক্তির রাজনীতি চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন, বছরের পর বছর, যুগের পর যুগ, তাতে করে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ বিপদগ্রস্ত হচ্ছে এবং একেবারে ধ্বংসের শেষ সীমানায় গিয়ে হাজির হয়ে যাচ্ছে। ডক্টর ঘোষাল আলোকপাত করবেন।
হ্যাঁ, আমি আমি যেহেতু আসামের উপরে বিশেষ করে কাজ করি, আমি উত্তর পূর্বাঞ্চলের উপরে কাজ করি, আমি নিজেই এটা বলতে চাইছিলাম যে সময় সরওয়ার জাহান চৌধুরী ওই রেটরিক গুলোর কথা বলছিলেন, যে আমরা জানি যে এই যে এনআরসি ইস্যুটা নিয়ে যে এই সাংঘাতিক, মানে আমি মাঠে ঘাটে গ্রামে ঘুরে কাজ করেছি, সুতরাং আমি জানি যে ওদের কি সাংঘাতিক খারাপ অবস্থা, এবং সেটা কিন্তু প্রচুর মানুষ, মানে লক্ষ লক্ষ মানুষ, এবং সেখানে কিন্তু আবার হিন্দুত্বের কোনো কার্ড নেই, মানে সেখানে কিন্তু কার্ডটা আবার অন্য, সেখানে কিন্তু হিন্দু মুসলিম মানে দুদলই আছে, এবং তার মধ্যে আবার ট্রাইবালরাও পড়ে যাচ্ছে, এবং ট্রাইবালদের ক্ষেত্রে অবস্থা আরো খারাপ, কারণ দেশভাগের সময় দেশভাগ আমরা জানি যে হয়েছিল হচ্ছে গিয়ে সংখ্যাগুরু সংখ্যালঘু ওইভাবে মেজরিটি মাইনরিটি কোথায় কি পার্সেন্টেজ আছে ওইগুলো নিয়ে হয়েছিল, ওই র্যাটক্লিফ অ্যাওয়ার্ড ওই র্যাটক্লিফ ওইভাবেই লাইন টেনেছিলেন, কিন্তু ট্রাইবালদের কথা কিন্তু কেউ কখনো ভাবেনি। এখনকার আসামের যে অবস্থা, এই যে আসাম মানে মানে অমিত শাহ গিয়ে বলছেন যে এরা হচ্ছে উইপোকার মতো, এরা ঘুষপেটিয়া, তারপরে বলছে হচ্ছে গিয়ে কারা হচ্ছে গিয়ে মানে সত্যিকারের ডোমিসাইল, মানে সত্যিকারের হচ্ছে গিয়ে মানে অ্যাসামিজ কারা, মানে ওই অ্যাসামিজ টার্মে ওটাকে বলে খিলনজিয়া, কারা সত্যি খিলনজিয়া। এখন সমস্যা হচ্ছে যে এই ধরনের যে টার্ম ইউজ বা এই ধরনের যে পলিটিক্স, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা আদারিং এর পলিটিক্স, এবং এটা যে শুধুমাত্র ভারতবর্ষের ক্ষেত্রে বিপজ্জনক সেটা নয়, এটা কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে যতটা বিপজ্জনক ঠিক ভারতবর্ষের প্রতিবেশী রাষ্ট্রগুলোর ক্ষেত্রে ইকুয়ালি বিপজ্জনক। এবং মানে সবচেয়ে যেটা এখানে এই ভোটে যেটা সমস্যার জায়গা বলে আমার মনে হয়, যে এই ভোটে কিন্তু একটা অসম্ভব রকমের লোককে ভয় দেখানো হচ্ছে এবং তা আশঙ্কা তৈরি করা হচ্ছে, এবং সবাইকে হচ্ছে গিয়ে বাধ্য করা হচ্ছে যে কোনো একটা সাইডকে মানে সমর্থন করতে, না হলে কিন্তু বলা হচ্ছে যে যদি সেটাকে ওরা সমর্থন না করে তাহলে ওদের আর কিছুই থাকবে না। তো আমি আসামে যাদেরকে ইন্টারভিউ করেছিলাম, কথা বলেছিলাম গিয়ে, যে সোনবিল বলে একটা জায়গা আছে, ওখানে সমস্ত কৈবর্ত সম্প্রদায়ের মানুষরা থাকেন, যারা সমস্ত হচ্ছে গিয়ে 1971 এর আগে, কিছু কিছু লোক 1951 এর আগে মাইগ্রেট করে চলে গেছেন, অধিকাংশই হচ্ছে কুমিল্লা থেকে, মানে ওই সাইডটা থেকে, সিলেট কুমিল্লা ওই দিকটা থেকে মানে ক্রস করেছে। এদের সবার কাছে কিন্তু উদ্বাস্তু সার্টিফিকেট আছে, সবার কাছে আছে, মানে আমাকে দেখিয়েছেন যে দেখুন এই হচ্ছে ব্যাপার, কিন্তু সমস্যা হচ্ছে যে এদেরকে এত পরিমাণে হেনস্থা করা হচ্ছে, এবং যে বিষয় নিয়ে যাচ্ছে যেটা ধরুন সার্টিফিকেট নিয়ে যাচ্ছে বলা হচ্ছে না এটাতে হবে না, আর একটা কিছু চায়, ধরুন এখন যদি আমরা জানি যে এনআরসি নিয়ে কিন্তু বেঙ্গলেও কথা হয়েছে, এবং লাস্ট যে অনেকগুলো মানে জনসভায় যেগুলোতে মোদী অমিত শাহ এসেছিলেন তাতে কিন্তু এটাও বলা হয়েছে যে এনআরসি সেই অর্থে হলে বেঙ্গলেও, আমি জানি যে এনআরসি কখনো বেঙ্গলে ইমপ্লিমেন্টেড হবে না সেই অর্থে, কিন্তু সেটাও কিন্তু এক ধরনের ভয় দেখা। কিন্তু সবচেয়ে যেটা সমস্যার জায়গা আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই যে চিহ্নিতকরণের একটা প্রক্রিয়া শুরু হয়েছে সমগ্র ভারতবর্ষ জুড়ে, যে কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে সুদান থেকে এসছে, কে তিব্বত থেকে এসছে, কে হচ্ছে বুদ্ধিস্ট, মানে এটা কিন্তু একটা সাংঘাতিক ভারতবর্ষের যে একটা কম্পোজিট কালচার এবং ভারতবর্ষের যে একটা মিশ্র সংস্কৃতির যে গৌরব আছে যে সমস্ত সম্প্রদায় মিলে মিলেমিশে থাকে। এবং সারওয়ার জাহান চৌধুরী যেটা বললেন যে ভারতবর্ষ কিন্তু সেই অর্থে কখনো হিন্দু রাষ্ট্র হয়ে যায়নি, যেটা আমাদের অত্যন্ত বিশেষ করে ইতিহাসের ছাত্রীদের অত্যন্ত হচ্ছে মানে গর্বের এবং গৌরবের একটা জায়গা, যে যেখানে একটা জাতীয়তাবাদের ধারণা আছে, সার্বভৌমত্বের ধারণা আছে, মানে আমরা যেগুলোকে গণতন্ত্র প্রজাতন্ত্র সার্বভৌমত্ব বলি সেগুলো কিন্তু সত্যি একটা জায়গা ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিজেপি সরকার আসার পরে প্রত্যেকটা পেরিফেরিতে মানে কোর গভর্নমেন্ট কেমন হবে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পেরিফেরিতে তার কি পলিসি হবে সেটার জন্য, এবং তার পার্শ্ববর্তী যেগুলো রাষ্ট্র আছে রাজ্য আছে তাদের ক্ষেত্রে কি পলিসি হবে সেজন্য। আমরা দেখতে পাচ্ছি যখন কোরে বিজেপি সরকার আছে, বিজেপি সরকারের যে ধরুন নির্বাচনী এজেন্ডা শুধু না, ওদের যে এসেনশিয়াল পলিসি তার মধ্যে কিন্তু অসম্ভব একটা আদারিং এর ব্যাপার আছে। এবং এটা খুব ইম্পর্টেন্ট যে ঘুষপেটিয়া বলছেন অমিত শাহ প্রথমবার যখন উচ্চারণ করছেন বা উইপোকার মতো উচ্চারণ করছেন, সেটা উচ্চারণ কোথায় গিয়ে করছেন, সেটা কিন্তু আসামে গিয়ে করছেন না বা বেঙ্গলে গিয়েও করছেন না, সেটা কিন্তু গিয়ে করছেন রাজস্থানে, মানে সুতরাং এটাও কিন্তু সাংঘাতিক যে ভারতবর্ষের অন্য একটা জায়গায় অন্য একটা রাজ্যে যারা আসাম সম্পর্কে উত্তর পূর্বাঞ্চল সম্পর্কে নর্থ ইস্ট সম্পর্কে প্রায় কিছুই জানে না, তাদেরকেও কিন্তু কোথাও একটা হচ্ছে গিয়ে ভুল বার্তা দেওয়া হচ্ছে ভারতবর্ষের অন্য একটা অঞ্চল থেকে। আরেকটা খুব ইন্টারেস্টিং, এটা আমার খুব ভাল লাগে যে এনআরসির প্রক্রিয়া শুরু হওয়ার পরে মানে বিভিন্ন রাজ্য যেগুলো 1951 সালে হচ্ছে রাজ্যই ছিল না, যেগুলো হচ্ছে গিয়ে আসামের ভেতরে ছিল, তারাও কিন্তু দেখতে পাচ্ছি যে ইন্টারনাল মাইগ্রেশনের জন্য মানে একজন ধরুন যিনি ওষুধের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ উনি অন্য একটা রাজ্যে যাচ্ছেন হচ্ছে গিয়ে তার কোম্পানির ওষুধ বিক্রি করছে, তার কাছেও কিন্তু এনআরসি সার্টিফিকেট চাইছে। এইটা কিন্তু একটা সাংঘাতিক উদ্বেগ এবং আশঙ্কার জায়গা, এবং সেটা কিন্তু এক ধরনের নাগরিকদেরকে ভয় দেখানো, এবং সেই ভয় দেখানো আপনি যেটা বলছিলেন যে সত্যি তো ওদেরকে তো মানে ভোটেই তো ওরা ক্ষমতায় এসছে, নাহলে কি করে ক্ষমতায় আসলো। 2014 সালে যেটা হয়েছিল সেটা অন্যরকম ছিল, কিন্তু এই 5 বছরে কিন্তু আমার মনে হয় যে সাধারণ মানুষ যারা সেটা হিন্দুই বলুন মুসলিমও বলুন মানে মানে সবাই যেমন বলছে যে পশ্চিমবঙ্গেও হচ্ছে আসন বাড়বে, অন্তত 10-12 আসন বিজেপি পাবে, তো তার জন্য আবার অনেক থিওরি আছে যে অনেক টাকা খরচ করা হয়েছে, সেই টাকা কোথা থেকে এসছে, সেগুলোকে যদি বাদও দিই এই যে চিহ্নিতকরণের রাজনীতি সেটা বোধ হয় সুস্থ রাজনীতি নয়, সেটার কিন্তু পরিবর্তন হওয়া দরকার। অন্তত ভারতবর্ষের যে গণতান্ত্রিক সাংবিধানিক কাঠামো সেখানে কিন্তু এই চিহ্নিতকরণের রাজনীতি কিন্তু চলে না, এটা আমার মনে হয়।
আপনি এই যে ভয় এবং আশঙ্কার কথা বললেন যেগুলো নির্বাচনী এজেন্ডার রূপ ধরে কম্পোজিট কালচারকে আঘাত করছে, আমরা মনে করি যে ওই তো ইলেকশনের ব্যাপার, এটা ইলেকশন তো ইলেকশন পর্যন্ত চলবে এসব বাগাড়ম্বর বক্তব্য বয়ান, কিন্তু এগুলো সাধারণ মানুষের মনে আম জনতার মনে লক্ষ কোটি মানুষের মনে একটা চিরস্থায়ী দাগ রেখে যায়, সেটার প্রভাব বছরের পর বছর চলতে থাকে।
77 সালে ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থা সবচেয়ে বেশি এফেক্ট করেছিল, এবং এই মুহূর্তে কংগ্রেস যে হালে পানি পাচ্ছে না, আমি ভেরি সরি আমি মাঝখানে কেটে ঢুকতে হলো, কেটে ঢুকতে হলো, কেননা যে ডিস্টোপিয়াটা শুনছিলাম, যারা বলছিলেন যে ডিস্টোপিয়াটা শুনছিলাম, সাংবাদিকদের একটা মুশকিল কি জানেন তো, সাংবাদিকরা যখন কথা বলতে শুরু করে তখন সাংবাদিকদের মাথার মধ্যে 10-12 বছর এমনকি 35 বছর আগে কে কি লিখছেন এবং কে কি বলছেন সেগুলো তাদের মাথায় থাকে। 35 বছর আগে নয়নতারা সেহগালকে আপনি চিনবেন নিশ্চয়ই, জওহরলাল নেহরুর ভাইই ছিলেন, তিনি লিখছেন দ্য মিথ মেকিং মেশিন ইন সাপোর্ট অফ ডিনেস্টি ওয়াজ টেকেন মোশন ইন 1969 বাট দ্য প্রসেস হ্যাজ বিন ইন্টেন্সিফাইড অ্যান্ড অ্যাক্সিলারেটেড। আমরা অনেকদিন বাদে এগুলো জানতে পেরেছি এবং ভারতবর্ষের মানুষ এটা বুঝতে পেরেছে, যেটা নরেন্দ্র মোদী যেটা এই ইলেকশনে যেটা বারবার করে একটা জিনিস বলেছেন, ফির একবার মোদী সরকার হচ্ছে যে স্লোগান ছিল না, স্লোগান ছিল মোদী নেই তো অর ক্যা, কে সেটা, সেটা হচ্ছে যে মনে করেছিল কিছু ইন্টেলেকচুয়ালস এবং একটা শ্রেণী যারা ভারতবর্ষের নিন্দা করে এবং সব সময়কে তারা ভারতবর্ষের নিন্দা করছে এবং ভারতবর্ষের মুখকে কালি করার জন্যই তারা হচ্ছে যে সর্বত সচেষ্ট থাকে, তাদের মনে হয়েছিল যে রাহুল গান্ধী তাদের নেতা এবং রাহুল গান্ধীর রাফেল তাকে জিতিয়ে দেবে। দেখা যাচ্ছে যে কোথাও রাফেলের ইম্প্যাক্ট হচ্ছে জিরো, সাধারণ মানুষ ভারতবর্ষের বিলিয়ন মানুষ যারা খেতে পায় না তারা হচ্ছে রাফেল শব্দটা ভালো করে উচ্চারণ করতে পারে না, কিন্তু হচ্ছে যে মানে আসলে কি জানেন তো, যে কোথাও না ভারতবর্ষ কোথাও বুঝেছে, ভারতবর্ষের মানুষ বুঝেছে যে আমরা কোথাও আমাদের প্রধানমন্ত্রীকে আমরা চাই না যে রোলিংস ইউনিভার্সিটি ফ্লোরিডার রোলিংস ইউনিভার্সিটি বা কেমব্রিজ ফেরত বা অক্সফোর্ড ড্রপ আউট, আমরা এরকম প্রধানমন্ত্রী চাই না, ভারতবর্ষের প্রধানমন্ত্রী চাই না। এবং ওই যে বললাম যে সাংবাদিকদের সমস্ত কথা মনে রাখে, বিভাজনের রাজনীতি নিয়ে প্রশ্ন আসছিল, নরেন্দ্র মোদী এবং একজন দক্ষিণপন্থী দল একটি যখন রাম মন্দিরের কথা বলছে বা রামের কথা বলছে তখন সেটা অবশ্যই খুব খারাপ করছে, কিন্তু 1989 সালে 13 নভেম্বর যখন ফৈজাবাদে 1989 ফৈজাবাদ থেকে নির্বাচনী প্রচার শুরু করেছিল কংগ্রেসের প্রধানমন্ত্রী রাহুল গান্ধীর বাবা রাজীব গান্ধী, এবং স্লোগান ছিল রাম রাজ্য হবে, সেটা কি খুব সেকুলার স্ট্যান্ড ছিল? আজকে যখন আমরা বলছি মমতা বন্দ্যোপাধ্যায়, আমি শুনলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় অসাম্প্রদায়িকতা এবং সাম্প্রদায়িকতার প্রশ্নে কেউ কেউ আবেগ তাড়িত ভাবে বলছেন, তাকে ঢুকিয়ে নিচ্ছেন যে কোথাও হচ্ছে তিনিও হচ্ছে যে অসাম্প্রদায়িক। সত্যি কি মমতা বন্দ্যোপাধ্যায় অসাম্প্রদায়িক? 1998 সালে দলটি যখন তৈরি হয়েছে কংগ্রেস থেকে বেরিয়ে এসে উনি যখন 1998 সালে দলটি তৈরি করেন তখন বিজেপি হচ্ছে অটল বিহারী বাজপেয়ী ক্ষমতায়, এবং আমরা বারবার করে দেখেছি 1998 থেকে 2017 পর্যন্ত, এটা সাংবাদিকদের মনে রাখতে হয়, 1998 থেকে 2017 পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় বিজেপির সরকার এবং বিজেপির সঙ্গে থেকেছে, এবং শুধু তাই নয় এই রাজ্যে প্রথম যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বলা যায় যেটা 34 বছরে বামেদের সমাজে ছিল না, মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে আরএসএস এবং বিজেপিকে এ রাজ্যে এনেছেন। কেননা 2004 সালে তিনি আরএসএস এর একটি পত্রিকার উদ্বোধন করতে গিয়ে, যেটা সেখানে মোহন ভাগবত ছিলেন, 2004 সালের সেপ্টেম্বর মাসে সমস্ত খবরের কাগজে রিপোর্ট হয়েছিল, তিনি বলেছিলেন সেই মঞ্চে দাঁড়িয়ে, আপনারা মানে আরএসএস যদি আমাকে একটু হেল্প করেন তাহলে আমরা লেফট থেকে হচ্ছে বিতাড়িত করছি।
জয়ন্তবাবু, জয়ন্তবাবু, আমাদের ঘড়ির কাঁটা খুব দ্রুত ঘুরছে আর মিনিট তিনেকের মতন সময় আমাদের হাতে আছে। ইতিমধ্যে আমাদের জনা দুই শ্রোতা লাইনে রয়েছেন, এবং শেষ কথার জন্য আমরা ইলিয়াস খানের কাছে যাব নিউ ইয়র্কে। আব্দুল্লাহ, মোহাম্মদ আব্দুল্লাহ, জি ভাই, খুব সংক্ষেপে
আসসালামু আলাইকুম। জি, আমি বাংলাদেশের চুয়াডাঙ্গা থেকে বলছি।
হ্যাঁ, জানি, আপনাকে আমরা চিনি, বলেন।
জি, ভারত আমাদের পড়শি দেশ, বৃহৎ প্রতিবেশী, আমরা অত্যন্ত আগ্রহী ভারতের নির্বাচন সম্পর্কে, তার কারণ আমাদের অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভারতে আছে। 19 তারিখে শেষ দফা নির্বাচনের পর এক্সিট পোলের যে ফলাফল দেওয়া হলো তাতে দেখা যাচ্ছে যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ জোট হয়তো বেশি সংখ্যক আসন পাবে। আমি জানতে চাচ্ছি আজকে অনুষ্ঠানে যারা আলোচক আছেন ভারত এবং বাংলাদেশ, তাদের কি ধারণা, কারা মানে পরবর্তী সরকার গঠন করতে যাচ্ছে?
জি জি আব্দুল্লাহ, আমি কোনো আলোচনা আর যেতে পাচ্ছি না একেবারেই, 2 মিনিট মাত্র সময় আছে। আর একজন শ্রোতা টেলিফোন লাইনে আছেন, তহিদ কে আছেন, লিয়াকত আলী। জি লিয়াকত আলী, জি ভাই, খুব সংক্ষেপে, আসসালামু আলাইকুম।
আমি লিয়াকত আলী, চট্টগ্রাম, বাংলাদেশ থেকে বলতেছি।
জি, সংক্ষেপে, খুব সংক্ষেপে, 30 সেকেন্ড।
বৃহত্তর গণতান্ত্রিক দেশ ভারত, সেই ভারতের সেই যারাই ক্ষমতায় আসবে, যারাই নির্বাচনে জয়ী হয়ে আসবে, এদের সাথে বাংলাদেশের যে সুসম্পর্ক হওয়ার কথা, বাংলাদেশ যে ওদের সাথে সুসম্পর্ক হলে পার্শ্ববর্তী দেশে যে লাভবান হবে, আমি সেটাই কামনা করছি। যারাই আসুক নির্বাচিত ভাবে জয় হয়ে, যারাই আসবে তাদের সাথে বাংলাদেশের সুসম্পর্ক হবে, এটাই আশাবাদী আমি।
জি জি ভাই, আমি আমি অত্যন্ত দুঃখিত, আমি একদম জোর হাতে মাফ চাইছি আমাদের প্যানেল বক্তাদের কাছে, যে হঠাৎ করেই একদম শেষ করতে হচ্ছে অনুষ্ঠান, মাত্র 1 মিনিট আছে। উপসংহারের জন্য আমি ইলিয়াস খানের কাছে আছি নিউ ইয়র্কে।
ভারত একটি বহুত্ববাদী সমাজ ছিল, আমরা জানি বা এখনো আছে। আপনি দেখবেন যে গতকাল কিন্তু ভারতের মুসলিমরা প্রার্থনা করেছে যে একটি অসাম্প্রদায়িক দল যেন বা জোট যেন ক্ষমতায় আসে। এটি এটি কিন্তু ইন্ডিকেটিং, ভারতের যারা সংখ্যালঘু রয়েছেন তারা কিন্তু নিরাপদ বোধ করছেন, এবং গত 5 বছরে এটি সাম্প্রদায়িক যে উস্কানি বা সাম্প্রদায়িক অ্যাটিচিউড, এটি কিন্তু মারাত্মক মাত্রায় বেড়েছে। তো আমি এখনো আশা করতে চাই ভারতে অসাম্প্রদায়িক জোট তারা ক্ষমতায় আসবে বলে, কারণ ইতিপূর্বে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, যেমন এই আমেরিকার কথাই ধরুন, জয়রিপে কিন্তু হিলারি ক্লিনটন এগিয়েছিলেন 2016 সালে যে নির্বাচনটি হলো কিন্তু শেষ পর্যন্ত তিনি কিন্তু জিততে পারেনি। ভারতের বুথ ফেরত জরিপ বলছে যে আবার এনডিএ বিজেপির নেতৃত্বে ক্ষমতায় আসছে, বাট রেজাল্ট কি হয় সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। বাট ভারতের জনগণের জন্য আমাদের নিঃসন্দেহে শুভকামনা
থাকবে। জি, ইলিয়াস খান, জয়ন্ত গুহ, সরওয়ার জাহান চৌধুরী এবং ডক্টর অনিন্দিতা ঘোষাল, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে সাধারণ মানুষের, আম জনতার, মানুষের জয় হোক এই কামনার মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। শ্রোতা দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই অনুষ্ঠান দেখার জন্য। সালাম, নমস্কার, শুভরাত্রি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।